সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আলাপনের আলোচনা থেকে। তো সেলিম, আমাদের আলোচ্য বিষয় তো একেবারে হালের খবর,
আমাদের আলোচনা বিষয় হচ্ছে
ফ্লোরিডায়, সেই নিয়েই আমাদের আলোচনা।
আমাদের এই আলোচনার বিষয় নিয়ে আজকে সারা পৃথিবীতে যত বাংলাদেশি বাঙালি আছেন সকলের মাঝেই উৎকণ্ঠা, উদ্বেগ এবং উত্তেজনা বিরাজ করছে, আলোড়ন বিরাজ করছে।
কারণ আজকে তো একেবারে মানে চরম পর্যায়ে।
হ্যাঁ, গতকাল আমরা নিজেরাও ভয়েস অফ আমেরিকা বাংলা সার্ভিসের ভিতরে যে কজন বাঙালি আছি সবাই মিলে অপেক্ষা করছিলাম যে কখন স্যাটেলাইট শুরু হবে এবং
কখন উৎক্ষেপিত হবে। কিন্তু সেটা শুধু না সেলিম, যখন আমরা আমাদের সংবাদ কক্ষে বলেছিলাম সকালে যে এই স্যাটেলাইট, এই কৃত্রিম যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করা হবে, সবারই খুব একটা আগ্রহ ছিল যে কখন হবে, এবং আমরা মন্ত্রী পর্যায়ে প্রতিমন্ত্রীদের সাথে কথা বলেছিলাম, সেগুলো আমরা তর্জমা করে ইংরেজিতে তাদের দিয়েছিলাম এবং এর খবরাখবর আমরা তাদের জানিয়েছিলাম।
আমার মনে হয় সবচেয়ে উত্তেজনায় রয়েছে আমাদের সহকর্মী যিনি ফ্লোরিডাতে এই খবর সংগ্রহের জন্য গিয়েছেন, তাওহিদুল ইসলাম।
সেটা তো অবশ্যই, যে ঘটনাস্থলে যিনি একেবারেই আছেন সেখানে তো তার উত্তেজনা তো।
তাওহিদকে কিন্তু আমরা আমাদের আজকে আলাপনে যোগ
টেলিফোনে এসেছে
জন্য আমরা, আমি অলরেডি টেলিফোনে তাকে সংযুক্ত করেছি।
বেশ, তাহলে।
এবং ঢাকা থেকে একজন বিশেষজ্ঞ এই ফিল্ডের, স্পেস সায়েন্টিস্ট বলতে পারেন, তিনি হচ্ছেন আপনার ব্র্যাকের একটি স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছিল জাপান থেকে, সেটির মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, তাকে আমরা সৌভাগ্যক্রমে পেয়েছি। তার নাম হচ্ছে আব্দুল্লাহিল কাফি।
আচ্ছা,
আমরা তাকে আগে স্বাগত জানাই। লাইনে আছেন তিনি অলরেডি।
আব্দুল্লাহিল কাফি, আপনি লাইনে আছেন? হ্যালো,
জি আমি শুনতে পাচ্ছি।
আচ্ছা,
সবাইকে ধন্যবাদ
আপনাকে যোগ দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আর তাওহিদ কি লাইনে আছো?
জি আপা, আমি লাইনে রয়েছি।
আচ্ছা, তো এখন কোথায় তুমি, মানে কোথাও দাঁড়িয়ে আছো?
তাওহিদের কাছ থেকে মনে হয় একেবারে সাম্প্রতিক অবস্থা জেনে তারপরে আলোচনায় যাই।
তাওহিদ
জি আপা, আমরা এখন কেন্দ্রীয় স্পেস সেন্টারে যাওয়ার পথে রয়েছি, আর আপনারা শুরুতে যেমনটা বলছিলেন যে
এই পথে রয়েছে মানে কি? তাহলে তুমি কি উঠছো নাকি বাসে নাকি ট্রেনে না পায়ে, কি ব্যাপার?
গাড়িতে আসলে আমরা এখন ওই পথে যাচ্ছি, এবং কেন্দ্রীয় স্পেস সেন্টারের সামনে কি আমাদের একটা স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেখানে আমরা থাকি। এবং এই স্যাটেলাইট উৎক্ষেপণের যে দায়িত্ব রয়েছে যে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের স্পেস এক্স, তারা আমাদের ওখান থেকে আসলে নিয়ে যায়, সেখানে আপনি শুরুতে বলছিলেন যে আসলে কালকে আমরা সবাই অজয় অপেক্ষা করছিলাম আমাদের দৃশ্য দেখার জন্য যে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক মহাকাশে যাচ্ছে, কিন্তু একদম ঘড়ির কাঁটায় যখন আর দুঃশ্বাস থেকে বাকি রয়েছে তখন হঠাৎ করে দেখলাম আমরা ঘড়িটি থেমে গেছে, এবং কিছুক্ষণ থেমে থাকার পরে আবার ঘড়ি দেখাচ্ছে যে 15 মিনিট পরে তারা আবার জানাবে আমাকে। আসলে এই 15 মিনিট তারা সময় নেয় যে কি কারণে এটি হয়নি সেটা অনুসন্ধানের জন্য, এবং যারা ওখানে কাজ করেন এবং স্পেসএক প্রতিষ্ঠানে যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে যে বেশিরভাগ সময় আসলে এরকম হলে পরের দিন তারা আবার ব্যাকআপ প্ল্যান হিসেবে তারা সেটি করে থাকে, পরের দিন আবার একই সময় উৎক্ষেপণের চেষ্টা করেন এবং সেটাই আসলে পরে জানা দেয়। এবং বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ আমাদেরকে জানিয়েছেন যে রকেট এবং স্যাটেলাইট দুটি সব ঠিক ছিল, কিন্তু গ্রাউন্ড লেভেলে কিছু সমস্যার কারণে গতকাল সেটি হয়নি, আজকে তারা আবার সেটি উৎক্ষেপণের চেষ্টা করবে।
হ্যাঁ, তাহলে আমরা তো যখন মহাকাশ গবেষণার দিকে নজর দিই তখন দেখা যায় যে সবসময় নবযান হোক বা কৃত্রিম যোগাযোগ উপগ্রহ হোক, যেটাই হোক, একেবারে নিখুঁত ভাবে না হলে সবকিছু ব্যবস্থা, কোনো ঝুঁকি নিয়ে কিছুই হয় না।
এমন একটি প্রশ্ন করেছিলাম আমরা যে আজকে যে হবে তার কোনো নিশ্চয়তা রয়েছে কিনা, তিনি বলেছেন যে আসলে মহাকাশের ক্ষেত্রে বিষয়টি এমন যে 10 সেকেন্ড আগেও এটি স্থগিত হয়ে যেতে পারে, এবং সেখানে তিনি একটি উদাহরণ দিয়েছেন।
যাই হোক, আমরা এখন তাওহিদ আমরা নেতিবাচক দিকে যাব না, আমরা এখন
আমরা ফেসবুক লাইভে দেখেছি, তাওহিদুল ইসলাম আমাদেরকে দেখিয়েছিলেন, অনেকেই তখন লাইভ দেখিয়েছিলেন। তো তিনি আসলে এই কথাগুলোই বলছিলেন যে প্রত্যেকটা স্যাটেলাইট লঞ্চিং এর আগে এরকম কিছু বিষয় থাকে যেগুলো একেবারে 100% নিশ্চিত না হলে হয় না। আচ্ছা, এই স্যাটেলাইট উৎক্ষেপণের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং নিজে থেকে দেখেছেন, জাপানে আবদুল্লাহিল কাফি, আমরা তার অভিজ্ঞতা শুনি। আবদুল্লাহিল কাফি, আপনি বলবেন যে স্যাটেলাইট উৎক্ষেপণের সময়ে কি রকম পরিস্থিতি থাকে এবং এ ধরনের বিষয়গুলো কিভাবে এড়ানো যায়? যে
পরিবর্তন, সেগুলো কেন হয়, কি ঘটনা?
প্রথমেই বলি, এই জিনিসটা খুবই স্বাভাবিক একটা কথা। তার আমাদের অ্যাকচুয়ালি পূর্ব এক্সপিরিয়েন্সও আছে। আমাদের স্যাটেলাইটটাও যখন লঞ্চ করা হয়েছিল গত বছরের 4 জুন, তখন পাঁচ ডেট দেওয়া ছিল 2 জুন। 2 জুনের সময় আমরা সবাই সবকিছু প্রস্তুতি নিলাম, নেওয়ার পর কিন্তু আর সেদিন জাস্ট আধা ঘন্টা আগে একটা বিজলি চমকানোর জন্যই কিন্তু আমাদের স্যাটেলাইট লঞ্চিংটা পিছায় যায়। তো এটা মানে অনেকগুলো জিনিস ডিপেন্ড করছে। একটা হচ্ছে ওয়েদার, তারপর হচ্ছে মানে রকেটের প্রত্যেকটা অংশের ফাংশনালিটি গুলো। তো একটা কিছু যদি মনে করলেন যে কোনো একটা মানে প্যারামিটার যদি ঠিক মতো না থাকে, তাহলে কিন্তু রকেট লঞ্চটা পোস্টপন করে দেওয়া হয়।
হ্যাঁ, তো তাহলে আমাদের শ্রোতারা দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারছে। হ্যাঁ বলুন।
হ্যাঁ মানে এটা ওটাই বলছিলাম যে লাস্ট দিনে যেটা ঘটেছে, ঠিক আমাদের কিন্তু 3-1 মিনিটে মানে জাস্ট 1 মিনিট আগ মুহূর্তেই কিন্তু রকেট লঞ্চের জন্যই কিন্তু কমান্ড দেওয়া হয়েছিল। কিন্তু রকেট থেকে একটা মানে ফিডব্যাক এসেছিল যে অটোমেটিক মোডে মানে নিয়ে যাওয়া যাবে না, এই মুহূর্তে কোনো একটা হয়তো ত্রুটি দেখা গেছিল সিস্টেম কমান্ডে। সো এই কারণেই কিন্তু আমাদের রকেট মানে লঞ্চটা পিছিয়ে গেছে, এবং আজকের যে উইন্ডোতে হয়তো ইনশাআল্লাহ আজকে লঞ্চ হবে।
বাংলাদেশের দুই প্রতিমন্ত্রীর সাক্ষাৎকার নিয়েছিলেন এই স্যাটেলাইটের খুঁটিনাটি জানতে, যে কি উপকার হবে,
হ্যাঁ কি উপকার হবে, কি ধরনের কাজ হবে।
আমরা কি তারানা হালিম প্রতিমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের কিছু অংশ শুনতে পারি?
হ্যাঁ, আমরা সবাইকে শোনাই, আমরা নিজেরাও শুনি আর সেই বক্তব্য অন্যদেরও শোনাই, যাতে তারা বুঝতে পারেন।
ঠিক আছে।
15 বছর পর বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 যাবে, এবং তারপরে সেই স্যাটেলাইটের লংজিভিটি শেষ হওয়ার আগে আগেই আবার বঙ্গবন্ধু স্যাটেলাইট 3 যাবে। কাজেই আমরা এই যে স্যাটেলাইট যুগে প্রবেশ করলাম, এটি কিন্তু একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমরা একটা সম্পূর্ণ টেলিকমিউনিকেশন প্যাকেজে প্রবেশ করলাম। তো এটি কিন্তু একটা অনন্য উদ্যোগ আমি বলবো, কারণ আমরা শুধু একভাবে টেকনিক্যালি দেখলেই হবে না, একটা মর্যাদার যে একটা ব্যাপার আছে, যে যেখানে আমাদের বিভিন্ন পার্শ্ববর্তী দেশের কমিউনিকেশন স্যাটেলাইট আছে, বাংলাদেশের কেন থাকবে না, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় আমাদের বলেন, আমাদের দেশের হবে, আমাদের দেশের টাকা, আমাদের দেশের আমরা অধিকারী হব, এই গৌরবের সেই পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা একটা গৌরবের সময়েও প্রবেশ করলাম।
জি, এটি যোগাযোগ স্যাটেলাইট, মূলত এই স্যাটেলাইটের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ কি ধরনের সুবিধে পাবে বলে আপনি
দেখেন? এখন আমরা যে আমাদের বিভিন্ন চ্যানেলগুলো আমাদের চালাই, আমরা কিন্তু বিদেশি চ্যানেলগুলোর জন্য প্রচুর পরিমাণে আমাদের বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়। এখন কিন্তু আমাদের এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের ফ্রিকোয়েন্সি দিয়েই কিন্তু এই চ্যানেলগুলো চলবে। শুধু সেটি নয়, আমাদের যে কভারেজ এরিয়া আছে, সেই কভারেজ এরিয়ার মধ্যে ভারত আছে, শ্রীলঙ্কা আছে, ফিলিপিনস আছে, উজবেকিস্তান আছে, এরকম বিভিন্ন দেশে, সেই সমস্ত দেশেও কিন্তু এখন আমাদের কাছ থেকে ফ্রিকোয়েন্সি নিয়ে তারা টাকা দেবে। অর্থাৎ আমরা বৈদেশিক মুদ্রাটাও কিন্তু আমরা আয় করতে পারব, এবং আমাদের আশা যে আমরা 6-7 বছরের মধ্যেই আমাদের এই স্যাটেলাইটের নির্মাণ খরচ সবই আমরা ব্যবসার মাধ্যমে তুলে আনতে পারব। এই জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট যে কোম্পানিটি গঠন করেছে, যেটা আমরা খুব মানে একেবারে খুবই দ্রুত আমি বললাম যে আমরা তাড়াতাড়ি করে আমরা গঠন করি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়, যে তাড়াতাড়ি গঠন করি, কারণ চুক্তিতে আমরা দেখি কি সবসময় যে চুক্তির যে সুবিধাগুলো সব তো আমাদের বুঝে নিতে হবে। তো এটা বুঝে নিতে হলে ওখানে চুক্তিতে আমাদের দেশের ছেলে মেয়েদের প্রায় 18 জনকে ট্রেনিং দেওয়ার কথা ছিল। আমরা দ্রুত কোম্পানি গঠন করে তাদের ট্রেনিংয়ের জন্য পাঠিয়েছি, তারা ট্রেনিং নিয়ে ফেরত এসেছেন। এবং শুধু মানে এটা তো আরেকটা জিনিস, আপনি বলছেন উপকারের যে জায়গাটা, যে আমরা একটা দক্ষ জনবল সৃষ্টি করেছি, আমাদের 18 জন টেকনিক্যাল এক্সপার্ট যারা তরুণ তারা এখানে জয়েন করেছেন, এবং 31 জন প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ তরুণী কাজ করছে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানিতে। এটিও কিন্তু উপকারিতার একটি দিক। এমনিতে তো যেমন দুর্যোগপূর্ণ সময়ে আমাদের যেন এই কানেক্টিভিটিটা অব্যাহত থাকে, এই বিষয়টি আছে, ই লার্নিং, ই এডুকেশন, এটা ব্যাপক বিস্তার ঘটবে, এগুলো কিন্তু স্বাভাবিক যেটা একটা কমিউনিকেশন স্যাটেলাইটের হয়ে থাকে। কিন্তু নেপথ্যের যে কাজটি যেটি মাননীয় প্রধানমন্ত্রী করে গেলেন, এটি আসলে আপনাদের আমি বিশ্বাস করি 15 বছর পর বাংলাদেশের মানুষ স্মরণ করবে, যে একজন বিদেশি কনসালটেন্ট ছাড়া আমাদের ছেলেমেয়েরা তারা কমিউনিকেশন স্যাটেলাইট চালাচ্ছে মহাকাশে, এই প্রেক্ষাপট মাননীয় প্রধানমন্ত্রী তৈরি করে গেলেন।
শুনছিলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বক্তব্য। সেলিম, তারানা হালিমকে তাওহিদুল ইসলাম গতকালই তার সাক্ষাৎকার নিয়েছিল, তার বক্তব্য রেকর্ড করেছিল এবং তারই অংশবিশেষ আমরা আজকে শোনালাম, কারণ আমাদের অনেক শ্রোতাই প্রশ্ন করেছেন ইমেলে যে এর উপকারিতা কী এবং কী হবে, কীভাবে কতদিন এটা ব্যবহার করা যাবে, তো সেই ব্যাখ্যাটি আমরা আবার শোনালাম। তো তুমি যেটা বলছিলে,
তারানা হালিম তো একেবারে অল্প অল্প কথার ভিতরে মোটামুটি কাজকর্মগুলো বলে দিলেন। আমার মনে হয় আব্দুল্লাহ কাফিকে একটু প্রশ্ন করতে পারি যে আসলে এই স্যাটেলাইটে বাংলাদেশ খুব সাধারণ মানুষের জন্য আপনি বলবেন যে বাংলাদেশিরা কি উপকার পাবে, মন্ত্রী তো বলেছেনই, আপনি বিশেষজ্ঞের মতামত যদি বলেন।
আচ্ছা, তো আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট হচ্ছে কিন্তু একটা কমিউনিকেশন স্যাটেলাইট, জিওস্টেশন অরবিটে আছে যেটা। তো আমরা এই স্যাটেলাইট থেকে মূলত তিনটি সেবা একবারে ডাইরেক্ট পাবো। প্রথমটা হচ্ছে D2H সেবা, এটাকে ডাইরেক্ট টু হোম সেবা বলে। আরো সহজ ভাষায় যদি বলি, আমাদের বাসা বাড়িতে, এখন বাংলাদেশের বাসা বাড়িতে কিন্তু আমরা মনে করলেন যে কোনো টিভি চ্যানেল যদি দেখি, আমাদের কিন্তু তার দিয়ে লাইন নিয়ে এসে টিভি চ্যানেলগুলো দেখতে হয়। আমাদের যদি ওই DTH ডিভাইসটা থাকে, এই ডিভাইসটা থাকলে আমরা স্যাটেলাইট থেকে ডাইরেক্ট কিন্তু আমাদের বাসা বাড়িতেই এই টিভি চ্যানেলগুলো রিসিভ করতে পারবো। তো এটা হচ্ছে প্রথম একটা সুবিধা। পরের যে সুবিধাটা হচ্ছে, মূলত হচ্ছে আমাদের যে টিভি চ্যানেলরা আছে তাদের জন্য একটা ব্রডকাস্টিং সেবা আসবে। তো ব্রডকাস্টিং সেবাটাও আমি আর একটু সোজা বলি, আমাদের দেশের যে টিভি চ্যানেলগুলো আছে এখন এরা কিন্তু বাইরের কোন স্যাটেলাইটের, মনে করেন যে
সাধারণত বোধহয় সিঙ্গাপুর থেকে নেয় বাংলাদেশের টিভি চ্যানেল।
হ্যাঁ, সিঙ্গাপুর থেকে এখন কিন্তু আমরা ফ্রিকোয়েন্সি গুলো কিনছি। তো আমাদের স্যাটেলাইট থাকলে কিন্তু আমরা তখন আমাদের স্যাটেলাইট থেকে এই ফ্রিকোয়েন্সি গুলো নিয়ে আমরা দেশের মধ্যে ব্রডকাস্ট করতে পারবো। এটাতে সুবিধাটা হবে যে বাইরে যে বিপুল পরিমাণ যে অর্থ আমরা দিচ্ছিলাম এতদিন, এইখান থেকে আমরা মুক্তি পাবো। তো আমাদের যেহেতু নিজের স্যাটেলাইট হবে, নিজের স্যাটেলাইট দিয়ে কিন্তু খুব মানে ইজিলি ভাবে আমরা এই সেবাটা পেতে পাচ্ছি, এবং এখান থেকে সব আমাদের চাহিদা মেটানোর পরও কিন্তু আমাদের কাছে কিছু ব্যান্ড ফাঁকা থাকবে, সেই ব্যান্ড গুলো কিন্তু আমরা বাইরের দেশেও বিক্রি করতে পারবো। তো এখান থেকে কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রাও আয় হবে এই স্যাটেলাইট থেকে। আর আরেকটা যে সেবাটার কথা বললাম সেটা হচ্ছে ইন্টারনেট সেবা। আমাদের দেশে কিন্তু প্রচুর মানে জায়গা আছে যেখানে কিন্তু তার দিয়ে ইন্টারনেট নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তো সেই সকল জায়গাগুলোতে কিন্তু আমরা স্যাটেলাইটের মাধ্যমে এই ইন্টারনেট সেবাটা দিতে পারবো। তো এটি হচ্ছে মূলত তিনটা সেবা, কিন্তু এর ছাড়াও পরোক্ষ ভাবে কিন্তু আমরা আরো অনেক সুযোগ সুবিধা পাবো, যেটা হচ্ছে আমরা টেলিমেডিসিন বা টেলিলার্নিং, এই সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকবো।
আপা আব্দুল্লাহ কাহি কাফি যে কথাগুলো বললেন, গতকাল তাওহিদুল ইসলাম যখন আমাদের ICT প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকে ইন্টারভিউ করেছিলেন, তিনি কিন্তু এই মানে এর কাছাকাছি আরো একটু বিস্তৃত ভাবে কিছু মন্তব্য করেছিলেন।
আমি সেটা একটু শোনাবো,
মিনিট খানেকের মতো তার সাউন্ড বাইট আছে আমার
কাছে।
তিনি বলছিলেন যে 40টি ট্রান্সপন্ডার, তার ভিতরে কোনটি কিভাবে কাজে লাগবে সেটি আচ্ছা একটু শুনি।
আমাদের বাংলাদেশে এখন ধরুন প্রায় 40টারও বেশি স্যাটেলাইট টেলিভিশন আছে, সেগুলোর ব্রডকাস্টের জন্য আমাদের বিদেশি বিভিন্ন দেশের স্যাটেলাইট ব্যবহার করতে হয়। মূলত আমাদের বঙ্গবন্ধু এক স্যাটেলাইট হচ্ছে একটা কমিউনিকেশন স্যাটেলাইট। কমিউনিকেশন স্যাটেলাইটের মূল তিনটা কাজ থাকে, একটা হচ্ছে ব্রডকাস্ট করা, আরেকটা টেলিকমিউনিকেশন, এবং আরেকটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন, ডেটা কমিউনিকেশন। তো এই তিনটার মধ্যে ব্রডকাস্টিংয়ের জন্য রেডিও টেলিভিশন এগুলো আমাদের যে প্রয়োজনটা হয়, সেজন্য আমরা আসলে খুবই আশান্বিত যে আমাদের দেশের স্যাটেলাইট টেলিভিশনগুলো তাদের বিদেশ থেকে যে প্রায় 100 কোটি টাকার ওপরে প্রতি বছর যেই স্যাটেলাইটে ভাড়া দিতে হয় সেটা আর দিতে হবে না, এখন আমরা আমাদের নিজেদের স্যাটেলাইট ব্যবহার করতে পারবো। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এই বঙ্গবন্ধু এক স্যাটেলাইটে 40টা ট্রান্সপন্ডার আছে, যার মধ্যে আমাদের 20টার মতো আমরা দেশে ব্যবহার করব, আর বাকি 20টা ট্রান্সপন্ডার আমরা বিভিন্ন দেশে আমরা আসলে আমরা ভাড়া দিতে পারবো। ফলে আমরা আশা করছি যে এটি 8 থেকে 10 বছরের মধ্যে আমাদের স্যাটেলাইটের যে অর্থ সেটি আমরা তুলে নিতে পারবো, কারণ এখানে আপনার তাজিকিস্তান থেকে শুরু করে একেবারে ইন্দোনেশিয়া পর্যন্ত এটা কাভারেজ থাকবে। ফলে সেই এরিয়াতে যে দেশগুলো আছে সেখানে আমরা কিন্তু আমাদের স্যাটেলাইটের সার্ভিসটা আমরা দিতে পারবো। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা বললাম যে টেলিকমিউনিকেশন, অর্থাৎ ধরুন যে আমাদের মোবাইল ফোন থেকে শুরু করে ল্যান্ড ফোন, সেখানে ধরুন বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে যদি আমাদের ল্যান্ড বেসড কোনো কমিউনিকেশন ডিস্টার্ব হয়, তাহলে কিন্তু আমরা আবার এই স্যাটেলাইটের মাধ্যমে সেই দুর্যোগকালীন সময়ে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা টেলিকমিউনিকেশন নেটওয়ার্কটা স্থাপন করতে পারবো।
আপনারা শুনলেন প্রতিমন্ত্রী পলকের বক্তব্য। এখন আমার মনে হয় আমাদের সঙ্গে আর একজন যোগ দিয়েছেন, তাওহিদুল ইসলামের সঙ্গেই আছেন, আর তিনিও সাংবাদিক, টিভিএন 24 এর হেড অফ নিউজ শামিমাল আমিন।
ওখানেই আছেন তাওহিদের সঙ্গে?
আমার মনে হয় ওই ফ্লোরিডাতেই।
আচ্ছা,
কেপকে
এখন কেউ ওই বাসে আছেন নাকি? যে
কেপকে লঞ্চ প্যাডে যাচ্ছেন?
হ্যাঁ, আমি সাথেই আছি।
হ্যাঁ শামিমাল আমিন,
আলোচনা শুনছিলাম।
আপনি প্রতিমন্ত্রী বক্তব্য শুনলেন, আব্দুল্লাহ আল কাফির বক্তব্য শুনলেন,
ওখানে যেমন দেখছেন সেই ইয়েতে তারা বলুন।
সেটার আগে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি তো নিউ ইয়র্ক থেকে এসেছেন, নিউ ইয়র্কের বাংলাদেশি সবচেয়ে বড় বাংলাদেশি কমিউনিটি, নিউ ইয়র্কের বাংলাদেশিদের ভিতরে এই স্যাটেলাইট উৎক্ষেপণের নিয়ে কি উত্তেজনা বা কি এরকম
লক্ষ্য করেছেন?
হ্যাঁ,
অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনাদের। হ্যাঁ, আমরা শুনছিলাম আমাদের দুজন মাননীয় প্রতিমন্ত্রীর বক্তব্য এবং আমাদের একজন বিশেষজ্ঞ বলছিলেন যে কিভাবে এই কমিউনিকেশন স্যাটেলাইট দিয়ে আমাদেরকে বড় একটা উচ্চতায় নিয়ে যাবে, এবং এইটি শুনে আমার বেশ ভালো লাগছিল, আমি নিজে আরো অনেক কিছু জানতে পারলাম। আর যেটি আপনি প্রশ্ন করলেন যে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির মধ্যে কেমন মানে এই বিষয়টি নিয়ে সারা পড়েছে, বেশ কিছুদিন ধরে এটি নিয়ে আলোচনা হচ্ছিল। তবে কয়েক দফা যখন একটি অনানুষ্ঠানিক তারিখ সামনে এসেছিল, যেটি কখনোই স্পেস এক্স কিংবা নাসার পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়নি, কিন্তু কোনো না কোনো পর্যায়ে এই তথ্যগুলো সামনে এসেছিল যে কয়েকটি তারিখ, তাতে করে এক ধরনের আনন্দ উত্তেজনা যেন ছিল, যেমন ছিল তার মধ্যে কিন্তু কিছু কনফিউশনও ছড়িয়েছে, এবং কেউ কেউ দেখলাম যে এই বিষয়টি নিয়ে নানা ধরনের গল্প গাথা পর্যন্ত রচনা করেছেন, যেটি নিয়ে আমরা জ্যাকসন হাইটস এবং জ্যামাইকা সহ বাঙালি অধ্যুষিত যেসব এলাকা সেসব জায়গাতে আমরা নানা রকমের আলোচনা শুনেছি। একদল বলছে খুব আশার কথা, একদল বলছে আদৌ এটি হবে কিনা, এইরকম নানা হতাশার গল্প কিন্তু কেউ কেউ ছড়ানোর চেষ্টা করেছে। তো তার প্রেক্ষিতে যখন একটি চূড়ান্ত তারিখ আমরা পেয়েছিলাম এবং সেই অনুযায়ী কিন্তু সবাই আবার বিষয়টিকে নতুন ভাবে ভাবতে শুরু করেছেন, এবং অনেকেই আশাবাদী। নিউ ইয়র্ক থেকে আমরা জানি যে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠন এবং কিছু সাধারণ মানুষ এখানে এসেছেন নিজেদের খরচে, নিজেদের উদ্যোগে, এবং সাংবাদিকদের একটি বড় অংশ যারা নিউ ইয়র্কে কাজ করেন তাদেরও অনেকেও এখানে এসেছেন বাংলাদেশ থেকে, যেমনটি এসেছেন। আর আমরা এসে দেখেছি যে এখানে বিপুল সংখ্যক বিদেশি অন্যান্য দেশের সাংবাদিক, তারা যারা রেগুলার কভার করেন নাসা, তারা তো আসেনি, কেউ কেউ আবার এই উপলক্ষে এসেছেন। তার দুটি কারণ তারা ব্যাখ্যা করছেন, একটি হচ্ছে ফ্যালকন 9 যেটি সেটি পুনর ব্যবহারযোগ্য, এবং এটি একটি বড় ঘটনা স্পেস এক্স এর জন্য, কেননা এর আগে যখন একটি রকেট উৎক্ষেপণ করা হতো অনেক ক্ষেত্রে সেটি আবার ব্যবহার করা যেত না, ফ্যালকন 9 টিকে অন্তত 10 বার ব্যবহার করা যাবে, এবং এটি একটি বড় ঘটনা মহাকাশ গবেষণার ক্ষেত্রে। আর আরেকটি ঘটনা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে বিরাট ঘটনা, সেটি হচ্ছে বাংলাদেশ তার নিজস্ব একটি স্যাটেলাইট এর মালিক হতে যাচ্ছে, সেটিও আমরা দেখেছি যে এখানে স্পেস এক্স এবং সালানিয়া যারা ফ্রান্সের যে প্রতিষ্ঠানটি যারা বানিয়েছে তারা বেশ খুবই গর্বের সাথেই হোক এবং খুবই চমৎকার ভাবে এটি তারা সম্প্রচার করেছে, বলেছে বিষয়টি যে একটি জাতি একটি ন্যাশন তারা প্রথম একটি নিজস্ব স্যাটেলাইট এর মালিক হতে যাচ্ছে। আর নিউ ইয়র্ক থেকে যারা এখানে এসছে কিংবা অন্যান্য স্টেট থেকে, অনেকেই কিন্তু ভেতরে ঢুকতে পারেননি, তারা ভিজিটর হিসেবে বাইরে যেখান থেকে দেখা যায় সেখানে অপেক্ষা করেছেন, এবং অনেকের মধ্যে আমরা দেখলাম উৎসাহ উদ্দীপনা, তারা বাংলাদেশের পোশাক করেছেন, বাংলাদেশের মিছিল করেছেন, স্লোগান দিয়েছেন, এবং খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে, এবং নিউ ইয়র্ক থেকে বিপুল সংখ্যক মানুষ আমাদের সাথে ফেসবুকে কানেক্ট হয়েছে। আমরা যখন
লাইনটি বোধ হয় কেটে গেল কারো, আমি জানি না। হ্যালো তাওহিদ, কি লাইনে আছো? যাই হোক সেলিম,
তাওহিদ কি লাইনে? হ্যালো, আচ্ছা আমি আর একটুখানি তথ্য দেই স্যাটেলাইট সম্পর্কে। একটু একটা আর্টিকেল থেকে আমি যেটি পেলাম সেটা হলো এই স্যাটেলাইটটি
লাইন কেটে গেছে কারো, সেটাকে
আচ্ছা এই আপা এই স্যাটেলাইটের
হ্যাঁ বলো
আচ্ছা এই স্যাটেলাইটের জন্য হ্যাঁ আপনাকে শুনতে পাচ্ছি।
আচ্ছা, সম্ভবত সংযুক্তি কোনো কারণে গিয়েছিল, তো সেটাই আপনি আপনারা যেমনটি বলছিলেন যে এটি আসলে এক ধরনের বেশ উত্তেজনা তৈরি করেছে, এবং যেটি মূলত
আচ্ছা শামিমাল আমিন, আমি একটি প্রশ্ন করতে চাই আপনাকে।
কিন্তু কেউ কিন্তু আনুষ্ঠানিক ভাবে কোন তারিখ বলেনি, তারপরেও কিন্তু একটা তারিখ বের হয়ে আসছিল, ফলে একটু মানে তেমন ভাবে জিনিসটা নিয়ে আলোচনা করছিল না। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম গত দুদিনে বাংলাদেশের মানুষের মধ্যে একটা বিরাট একটা প্রভাব পড়েছে এই ঘটনা।
বাংলাদেশি শুধু না, প্রবাসী বাংলাদেশি যারা যেখানে আছেন, বাংলাদেশের মানুষই শুধু না, বাংলা ভাষাভাষী মানুষ যারা যেখানেই আছেন তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন কখন আকাশে উঠবে। কারণ মহাকাশে বাংলাদেশের এই পদচারণা এক বিরাট ঐতিহাসিক ঘটনা। সুতরাং আমরা নিজেদের উত্তেজনার মাঝেই বাংলাদেশের জনমানুষের উত্তেজনা উপলব্ধি করতে পাচ্ছি, সঠিক নয়?
আচ্ছা, আমাদের আমাদের আলোচনা শামিমাল আমিন ফেসবুকে সবাই দেখছে এবং শুনছে এবং অসংখ্য প্রশ্ন এসছে, একটাই প্রশ্ন বারবার করছে অনেক লোকে, সেটি হলো আজকে উৎক্ষেপণ হবে কি, এটার উত্তর আপনি।
স্পেসএক্স আসলে ওরা টুইটসে যারা ফলো করতে চান তারা কিন্তু টুইটটা খেয়াল করতে পারেন স্পেসএক্সের, আর আমরা ফলো করছি রেগুলার, আর আমরা তো ঘটনার ফলেই আছি। তারা কিন্তু নির্দিষ্ট করে বা নির্ধারিত করে কিন্তু বলতে পারে না,
কেউই বলতে পারে না, এটা আমরা এই মুহূর্তে আশা করতে পারি যে আজকের উৎক্ষেপণ আমরা দেখতে পাবো।
হ্যাঁ,
আমাদের একটু ইতিবাচক মনোভাব গ্রহণ করা উচিত,
আশাবাদী হয়ে থাকতে চাই। আচ্ছা, আরেকটি ব্যাপার আমি যেটি বলছিলাম যে একটি তথ্য আবদুল্লাহিল কাফির কাছে আমি প্রশ্ন করব এই তথ্যটি দেওয়ার পরে, যেটি যে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্প বাবদ 2968 কোটি টাকার অনুমোদন হয়েছে একনেক থেকে, এর ভিতরে সরকারের নিজস্ব তহবিল থেকে দিয়েছে 1315 কোটি 51 লাখ টাকা, আর বাকি টাকা বিডার্স ফাইন্যান্সিংয়ের মাধ্যমে 1652 কোটি 44 লাখ টাকা সংগ্রহ পরিকল্পনা করা হয়েছে। HSBC ব্যাংক বোধহয় লোন দিয়েছে, হ্যাঁ লোন দিয়েছে। তো এই যে মানে বিশাল একটি অঙ্ক এই স্যাটেলাইটের জন্য খরচ করা হচ্ছে, প্রতিমন্ত্রী যেটি বললেন যে 20টি ট্রান্সপন্ডার ভাড়া দেওয়া হবে, ওই HSBC ব্যাংকের লোনের টাকা পরিশোধ এবং ভাড়ার টাকা আয় এ দিয়ে কি এই স্যাটেলাইট বলা হয়েছে 12 বছরের ভিতরে শোধ হয়ে যাবে এই টাকা?
তার মানে 15 বছর যদি নির্ধারিত কাজটা পূরণ করে তার আগেই শোধ হয়ে যায়।
তারানা হালিম বললেন এর বয়স হলো 15 বছর এবং এই লোনের মেয়াদ হলো 12 বছর, তো এর ভিতরে এই মানে আর্থিক হিসাবে বাংলাদেশের কি লাভ ক্ষতি হবে বলে আপনার ধারণা?
আচ্ছা, মানে আর্থিক দিক দিয়ে শুনে আমরা যদি নর্মাল কমিউনিকেশন স্যাটেলাইট গুলো দেখি, নর্মাল কমিউনিকেশন স্যাটেলাইট গুলো কিন্তু যে ইনভেস্টটা করা হয়, মানে মনে করলেন যে স্যাটেলাইটের পিছনে, তো এই ইনভেস্টটা তুলে আনতে আমাদের প্রায় 7 থেকে 8 বছর মতন লাগে। এটা আরেকটা ডিপেন্ড করে হচ্ছে পলিসি মেকিং এর উপর, আমাদের যারা নীতিমালারা নির্ধারণ করছেন যে হ্যাঁ আমাদের দেশে ব্র্যান্ডগুলো কিভাবে আমরা বিক্রি করব এবং ওখান থেকে আয় করব, অথবা বিদেশে কিভাবে বিক্রি করব, প্রত্যেকটা ব্র্যান্ডের রেট কিরকম হবে, এইগুলো সব কিন্তু আমাদের দেশের পলিসি মেকাররাই কিন্তু নির্ধারণ করবেন। এই নির্ধারণের উপরই কিন্তু আমাদের মূলত আমাদের ব্যবসা সফলতা নির্ভর করছে। তো এখানে আমি যেটা মনে করি, বা যারা অলরেডি স্যাটেলাইট যারা বিল করেন তারা আগে থেকে কিন্তু মানে অ্যাডভার্টাইজমেন্টটা করে রাখেন। তো আমরা আশা করি যে আমাদের স্যাটেলাইটের জন্য যে ব্র্যান্ডগুলো আছে, এই ব্র্যান্ডগুলোর যে 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 জায়গাগুলোতে আমাদের ফুটপ্রিন্ট আছে, যেমন ইন্দোনেশিয়া থেকে শুরু করে তাজিকিস্তান পর্যন্ত, সব জায়গায় কিন্তু আমাদের দেশ থেকেই কিন্তু মার্কেটিংটা করতে হবে, যে আমাদের কাছে এই ব্র্যান্ডগুলো আছে, এই ব্র্যান্ডের মাধ্যমে আমরা। হ্যালো,
জি জি বলুন,
জি শুনতে পাচ্ছেন?
হ্যাঁ
হ্যাঁ, আচ্ছা যেটা বলছিলাম যে আমাদের মানে স্যাটেলাইট গুলোর ফুটপ্রিন্ট যে যে জায়গায় আছে সেই সকল জায়গায় গেল কিন্তু আমাদের দেশ থেকেই কিন্তু মার্কেটিংটা করতে হবে। তো সবকিছু যদি সুন্দরভাবে হয় তাহলে 7 থেকে 8 বছরের মধ্যে কিন্তু আমরা যে টাকাটা দিয়েছি প্রায় 3000 কোটি টাকা, এই টাকাটা কিন্তু উঠে আসবে। এবং আমাদের যেহেতু মানে পুরো স্যাটেলাইটের বয়স প্রায় 15 বছর, মানে 15 বছর ধরে আমরা কিন্তু এটা সার্ভিস পাবো, তাহলে 7 থেকে 8 বছর পর থেকে কিন্তু আমরা
লাভ শুরু হবে
চলে যেতে পারি। সেটা তো হল। আচ্ছা তাওহিদ কে আমি আজকের প্রযোজিকা তাহেরাকে জিজ্ঞেস করছি, তাওহিদ কে পাওয়া গেছে? তাওহিদ, হ্যালো, তাওহিদ কি লাইনে আছো?
ওই নাম্বারে ফোন দেন।
নমস্কার বলুন।
আজকে আমি যেটা আলোকপাত করতে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছিল সেটা হলো আমরা পঞ্চগড় বাসী থেকে আমরা পঞ্চগড় ঢাকা এমনকি সারা বাংলাদেশে আমরা প্রত্যেক আগ্রহী বসে আছি সেই বঙ্গবন্ধু স্যাটেলাইট এক আমাদের আজকে উদ্বোধন হতে যাচ্ছে, সেটা কালকে হওয়ার কথা ছিল। কালকে আমরা সারা রাতে টিভি ছাপিয়েছিলাম, আজকে আমরা ইতিমধ্যে পরিবার সহ আমরা টিভিতে বসে আছি। আমার প্রশ্ন হচ্ছে আমাদের তাহিদুল ভাই ওখানে আছেন, তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের জুলাইদ আহমেদ পলক খান মহোদয় ওখানে আছেন, আমার ডাগ ও টেলি যোগাযোগের মন্ত্রী তাহান হালিল খান তিনি ওখানে আছেন। আজকে আমরা উদ্বোধন হতে যাচ্ছে, সেই লোক আনন্দের সাথে বলতে হয়, জোর করে বলতে হয় সেই বঙ্গবন্ধু স্যাটেলাইট এক পৃথিবীর বিরল একটা ঘটনা আমি যেটা মনে করি।
তাহিদুল
ভাই আছেন, আরো সাংবাদিক ভাই আছেন, আমি চাচ্ছি রাত কয়টার সময় বঙ্গবন্ধু স্যাটেলাইট এটা উদ্বোধন হতে যাচ্ছে আরকি, এখন কখন হবে এটা যদি আমাদের একটু আলোকপাত করছেন আরকি। আমরা মানে অনেক আগ্রহে বসে আছি আরকি।
শুনেন একটা সোজা হিসাব বলি, শুনুন, এখানে ফ্লোরিডায় 4-6 মধ্যে বিকেলে, তার মানে বাংলাদেশে 2-4 মধ্যে ভোর রাত, কিন্তু সেই সময় সম্ভাবনা রয়েছে। এবং আপনি যদি আপনার জেগে থাকবেন আশা করছি, কারণ আমাদের জন্য জেগে থাকাটা অসম্ভব না, 4-6 আমাদের।
ওই একই প্রশ্ন কিন্তু সকলেই করছে আজকে, ফেসবুকে প্রায় 300-400 লোকে জয়েন করেছেন এবং সবাই একই প্রশ্ন করছে যে আজকে কি লঞ্চিং হবে না, অনেকে কিন্তু টেলিফোন নাম্বার দিয়েছেন।
গতকাল সরাসরি অনুষ্ঠান শুনেছি, তাহিদ সেখানে ছিলেন, আর মাত্র কয়েক সেকেন্ড ডিসপ্লে তো দেখছিলাম, যখন 0 সেকেন্ড তখন তাহিদ ভাইয়ের মন খারাপ হয়ে গেল, ঘোষণা দেয়া হলো আজ
বললেনই যে প্রত্যেকটা স্যাটেলাইট লঞ্চিং এর আগে গন্ডগোল হতে পারে, এটা নিশ্চিত কোনো বিষয় না।
শুনেন, আপনারা যদি মহাকাশ গবেষণার সবকিছু দেখেন, তাহলে কিন্তু ইতিহাস যদি দেখেন যে বিশাল বিশাল মহাকাশ নভোচারীরা যখন নিয়ে যান মহাশূন্য যান, সেইগুলো সেই মহাকাশ যান মহাশূন্যে পাড়ি দেন, সেগুলোও কিন্তু একেবারে শেষ মুহূর্তে গিয়ে নয় বিলম্বিত হয় নয় স্থগিত রাখা হয়, এই ধরনের ঘটনা ঘটতেই পারে। এবং আমাদের বিশেষজ্ঞ আবদুল্লাহ আল বাকি যিনি বললেন যে এই ধরনের ঘটনা ঘটেছে আগেও, এবং এবারও বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান এর সাথে এই ঘটনা ঘটলো, এবং আজকে কি হবে
সেটা,
হ্যাঁ বলুন, আমাদের কারো বলার সাধ্য নেই।
স্যাটেলাইটের মানে মোস্ট সেফটি জিনিসটা দেখা হয়, মনে করলেন যে রকেটের যদি একটা হালকা ত্রুটিও থাকে বা মনে করলেন যে কোনো সিগন্যালে আবহাওয়ার সমস্যা দেখা গেল, তাও কিন্তু লঞ্চ করা হয় না, কারণ দেখা হয় যে স্যাটেলাইটটা যেন সেফলি ভাবে মহাকাশে যায়, এটা আগে ইনসিওর করতে হয় মানে রকেট যারা লঞ্চ করেন।
এখন শ্রোতা দর্শকদের আমি এটা বলতে চাই যে কোনো বিঘ্ন যাতে না ঘটে, নিশ্চিন্তে যাতে এটা পাড়ি দিতে পারে মহাশূন্যে, সেটাই তো ব্যবস্থা করবেন সবাই কর্তৃপক্ষ। সুতরাং আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, এবং এই মুহূর্তে বলবো আশাবাদী হন, ইতিবাচক মনোভাব নিন, এবং হ্যাঁ আকাশের দিকে তাকিয়ে থাকি সেলিম।
হ্যাঁ, তাই ছাড়া আমরা তো সকলের সঙ্গেই প্রার্থনা করছি যে মানে সফলভাবে এটি মহাকাশে যাক। এবং এখানে আমি ওই আর্টিকেলের আরেকটি অংশ পড়ছি যে মহাকাশে যাওয়ার পরে কি হবে, মহাকাশে যাওয়ার পরে বোধহয় সব মিলে প্রায় 15 দিন লাগবে এটা সেটেল হতে অরবিটে, পৃথিবীর অরবিটে, এই
ভূপৃষ্ঠ থেকে
প্রায় 37,000 উপরে, যেটা এরোপ্লেনের
বাইরে
উড়োজাহাজের যেটা আপনার এই যে
উচ্চতা যে উচ্চতা
নির্ধারিত উচ্চতা যেটি থাকে সেটা বোধ হয় 34,000
কাছাকাছি
ফুট, এটা আরো 3-4,000 বেশি উঁচুতে যাবে এবং সেখানে সেটেল হতে 15 দিন সময় লাগবে এবং তারপর থেকে সেবা দেওয়া শুরু করবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমার আব্দুল্লাহিল কাফি আপনার কাছে যে বাংলাদেশে এই স্যাটেলাইট প্রযুক্তি আমার মনে হয় কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না এখনো পর্যন্ত, আপনারা ব্র্যাক ইউনিভার্সিটি এবং কয়েকটা ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট বিদেশ থেকে পড়ে এসে এখানে কাজ করছেন, এখন বাংলাদেশে যদি এই বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান উত্থাপিত হয় এরপরে এটার মেনটেনেন্স কারা করবে, বেদবুনিয়া এবং গাজীপুরের যে ভূ স্টেশনগুলো আছে সেখান থেকে?
তো বাংলাদেশে কিন্তু মানে দুইটা, আপনি যেটা বললেন যে দুইটা গ্রাউন্ড স্টেশন অলরেডি সম্পূর্ণ কার্যকরী করা হয়েছে, একটা বেদবুনে আর একটা হচ্ছে গাজীপুরে।
জি, গাজীপুর থেকে এটার ইয়ে হবে শুনেছি।
হ্যাঁ, মেইনলি কন্ট্রোল করা হবে। বেদবুনিয়ারটা হচ্ছে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে, যদি মনে করলেন যে গাজীপুরে কোনো সমস্যা হয় বেদবুনিয়ারটা ইউজ করা হবে। তো এখানে একটা মানে খুব প্রাউডলি আমি বলতে পারি যে মানে বাংলাদেশে 18 জন ইঞ্জিনিয়ার এখানে কিন্তু কাজ করছেন, যারা এই স্যাটেলাইটটাকে কিন্তু কন্ট্রোল করবেন আগামী 15 বছর। তারা থ্যালাসেমিয়া কোম্পানি থেকে কিন্তু ট্রেনিং নিয়ে এসেছেন বাংলাদেশে। তো বাংলাদেশে কিন্তু যে ওই গ্রাউন্ড স্টেশনে গত 1 বছর ধরে তাদের কিন্তু ট্রেনিং এর একটা ব্যবস্থা করা হচ্ছে,
এবং আগামী তো করা হবে, নতুন তো 15 বছরের জন্য তো আরো নতুন প্রকল্প
লাগবে, যেহেতু ফেজ 2-3 আসছে।
হ্যাঁ, মানে এটা তো একটা মানে মানে পর্যায়ক্রমিক একটা মানে কর্মসংস্থান ক্রিয়েট হয়েছে কিন্তু আমাদের জন্য,
এবং আমাদের ছেলে মেয়েদেরকে এই স্যাটেলাইটের উপরে পড়াশোনা করতে আছে,
এয়ারস্পেস ইঞ্জিনিয়ারিং যেটা আমরা বলি, আর সেটা সুযোগ সৃষ্টি হবে অবশ্যই।
আমরা কি তাওহিদকে পেয়েছি ওখানকার সাম্প্রতিক অবস্থা?
আমার মনে হয় তাওহিদের বাসটি যে এখানে যাওয়ার কথা ফ্লোরিডা, সেখানে কাছাকাছি পৌঁছেছে এবং সেই জন্য বোধহয় হচ্ছে না। আমি ওপারে তাহেরা এবং সঞ্জনাকে বলবো যে তাওহিদকে আরেকবার শেষবারের মতো টেলিফোনে পাওয়া যায় কিনা সেটা চেষ্টা করব।
তাওহিদ অথবা শামিম আল আমিন যে কোনো একজনকে যদি পাই আমরা সর্বশেষ অবস্থা যাওয়ার আগে যদি জেনে নিতে পারি,
কারণ আমাদের হাতে আর মাত্র 2 মিনিট 2.5 মিনিট মতো সময় আছে। তো একটা আব্দুল আল বাকি আপনি কিছু বলছিলেন?
শফিকুল আলম ভুঁইয়াকে পেয়েছি আমরা, তার কাছ থেকে একটু অ্যানালাইসিস শুনতে পারি।
তাহলে
ঢাকা ইউনিভার্সিটি টিচার
ক্যালিফোর্নিয়া থেকে প্রথম 3 বছর আমাদের সাহায্য করা হবে।
আচ্ছা আচ্ছা,
আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন কিছুক্ষণের জন্য
শফিকুল আলম ভুঁইয়া আছেন আপনি লাইনে,
ফিল্ম এন্ড মিডিয়া ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটি, উনি যোগ দিয়েছেন। আমি বলছি যে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে সকল পুরো জাতি তো উত্তেজনার ভিতরে রয়েছে, তো কালকে তো সফল হলো না, আজকে ডেট হয়েছে, এখন আপনাদের ওখানকার পরিস্থিতি কি, মানুষের মনে কি ভাবনা এটা নিয়ে?
আমরা এখনো ধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনি জানেন যে গতকালকে আমরা সবাই বলা যায় যে পুরো জাতি সারা রাত জেগে ছিলাম, যে বাংলাদেশ সময় প্রায় ভোরবেলা 3:47 এটি উপগ্রহটি উৎক্ষেপণ করার কথা ছিল, তো সেটি হয়নি। আজকেও আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিক্ষকদের জন্য প্রক্রিয়াটি দেখার একটা প্রজেকশনের ব্যবস্থা করা হয়েছে, একই রকম উৎসাহ উদ্দীপনা আছে। তবে কারো কারো মধ্যে একটু দুশ্চিন্তাও হয়েছে যে গতকালকে হওয়ার কথা কেন হলো না। সাধারণত যারা এই বিষয়ে খুব বেশি খোঁজ খবর রাখেন না তারা হয়তো ভেবেছেন যে এটা কি কোনো ধরনের দুর্ঘটনা কিনা, কিন্তু যারা আবার জানেন বা গণমাধ্যমের মাধ্যমে সবাই দেখেছেন যে এই ধরনের বিষয় হয়, কারণ উৎক্ষেপণ করা হয় তার পরিবেশ পরিস্থিতি সবকিছু শেষ মুহূর্ত পর্যন্ত আপনার বিচার বিবেচনা পরীক্ষা নিরীক্ষা চলতে থাকে। তো হয়তো আজকে কোন একটা সুবিধাজনক সময়ে এটি উৎক্ষেপণ করা হবে, তবে সবার মধ্যে এক ধরনের রোমাঞ্চ কাজ করছে বলে আমার কাছে মনে হয় যে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
অসংখ্য ধন্যবাদ প্রফেসর শফিকুল আলম ভুঁইয়া আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
সেলিম, আমাদের কিন্তু এবার উঠতে হয়, খুব একটা সময় নেই,
আমরা চেয়েছিলাম শেষ মুহূর্তের অবস্থাটা জানতে, যেহেতু তাওহিদুল ইসলামকে পাওয়া যাচ্ছে না, আমরা আশা করছি যে আজকে
সফল হবে
যুক্তরাষ্ট্র
সময় এবং আমরা উৎক্ষেপণ দেখতে পাবো
4:15 থেকে 6:00 এই সময় দেওয়া হয়েছে এর ভিতরে।
তাদের সঙ্গে কথা বলে আবারও নিশ্চয়ই আপনাদের সরাসরি জানাতে পারবো ফেসবুকের মধ্য দিয়ে যে কখন।
সবাইকে ধন্যবাদ, সবার জন্য রইল শুভকামনা। আমাদের আজকে আলাপনের আলোচনা এখানেই শেষ করতে হয়,
আপনারা সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ।